মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদান চ্যানেল দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান মহিমান্বিত রমজানে। রমজানের এই বরকতময় মুহূর্তে, এই রমজানের এই ক্লান্তিময় দুপুরে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠানটি দেখুন, এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি কিছু না কিছু ইলমে দিন আপনাদেরকে শেখানোর জন্য। তো আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে দারিদ্রতার কারণ। আমরা অনেকে এমন রয়েছি যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভাব অনটনের মধ্যে পড়ে থাকে। তো কিছু ব্যাপার এমন রয়েছে বিশেষ করে যেগুলো আমাদের অভ্যাসের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, দারিদ্রতা এসে থাকে। তো আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব, এবং আজকে আমাদের আলোচনার বিষয় যেটা দারিদ্রতার কারণ, সেই ব্যাপারে আনসার আমরা আলোচকদের কাছ থেকে শুনবো। আজকে আমাদের সাথে আছেন আলোচক হিসেবে আমাদের সৈয়দ ইকরাম ভাই। হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা মাদানী ফুল শুনবো। সাথে সাথে আমাদের সাথে নাত খাই হিসেবে আছেন আমাদের রমজান ভাই, ইনশাআল্লাহ তার কাছ থেকে আমরা নাত শুনবো। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্বলিত হাদিসে পাক শুনে নিই। হযরত সাইয়্যিদুনা আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ এবং তার ফেরেশতারা তার উপর 70 বার রহমত বর্ষণ করে থাকেন। তাই আমাদের উচিত বেশি পরিমাণে দরুদ পাক পড়তে থাকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাতে পাক শুনে নিই। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, আপনারা প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের অনুষ্ঠানটিকে বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি, তো সেগুলোও দেখবেন, আমাদের সঙ্গে থাকুন, এবং আসুন আমরা প্রথমে রমজানের কাছ থেকে একটি নাত শুনে নিই। জি রমজান ভাই।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন ইনশাআল্লাহ আজাবাজাল আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রসুলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিম নাম সাল্লি আলা মুহাম্মাদিন জীবনে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। Ya Rasul Allah, Ya Habib Allah, یا رسول اللہ یا حبیب اللہ 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 اوپما تمار کے ادے کے نی کون اوپما تمار کے دیکھے نی کون تمہاری موت کے ہائنی سریجن اوپما تمار کے دیکھے نی کون تمہاری موت کے ہائنی سریجن تمہاری موت کے ہائنی سریجن ساگر اچھا شیر آر ڈھیو بے شام تال مج دوری آیا می ہوا جے متال مم کنڈاری دوری پار کرو ہے اوپما تمہار کے دیکھے نی کون تمہاری موت
سبحان اللہ অবশ্যই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মতো কেউ সৃষ্টি হয়নি এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উপমাহীন এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কাউকে সৃষ্টি করেননি আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে দান করুক দর্শক আমাদের যে আজকের বিষয় মহিমান্বিত রমজান অনুষ্ঠানের দারিদ্রতার কারণ আমরা সে ব্যাপারে ইনশাআল্লাহ শুনব আমাদের ইকরাম বাপুর কাছ থেকে ইকরাম বাপু দারিদ্রতা কেন আসে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যেভাবে দারিদ্রতা আসার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে আমার আমিলের সুন্নাত অবিলাল মোহাম্মদ ইলিয়া সত্তার কাদেরী রাজভি জিয়াই দামত বরকাতুল আলিয়া 44টা কারণ নির্ধারণ করেছেন, এখানে নোট করেছেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে যখন সে পাঁচ বক্ত নামাজ আদায় করে না, কারণ ইবাদত থেকে দূরে থাকেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে যেটা দারিদ্রতা আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি বন্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন না করে,
শুক্রিয়া
আদায় না করে, যেভাবে ১৩তম পারা সূরা ইব্রাহিমের ৭ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কারণ ঈমান থেকে অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও অধিক দিব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর। তাহলে এখানে আল্লাহ পাক ঈশ্বর প্রথম বলেছেন যে দারিদ্রতার থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যখন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে তাহলে নিয়ামতকে বাড়িয়ে দিব। আর মানুষ দারিদ্র কখন হয়, যখন তার নিয়ামত কম থাকে, যখন তার পাথেয় কম থাকে, যখন আহারযোগ্য আহার করার মতো কোনো বস্তু যখন তার থাকবে না, তখন সে দারিদ্র সীমার মধ্যে তখন সে বসবাস করে এবং সে অভাবের মধ্যে দিন অতিপাত করে। এখন যদি আমরা ইকোনমিক্সের ভাষায় যদি বলি তাহলে আমরা জানি সম্পদ, মানুষের যে আর্ন সম্পদ হচ্ছে সামান্য, অভাব হচ্ছে অসীম। তাহলে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব দূরই করা কখনো সম্ভব নয়, কারণ একটা দুইটা অভাব পূরণ করতে না করতেই নিত্য নতুন আরও অসংখ্য নতুন নতুন অভাব দেখা দেয়। এক্ষেত্রে কর্তব্য আমাকে প্রথমত আমার চাহিদাটা মেটানোর জন্য আমি যতটুকু পাই সেটার করার পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। আমরা অনেকে রয়েছি বাপু, মনে করেন আমার এখন আমরা রাস্তায় যখন চলি একটা হাক এভাবে রয়েছে, যখন কোনো ব্যক্তি উড়োজাহাজ একটা উড়োজাহাজ যাচ্ছে তখন নিচে যে ব্যক্তি আছেন যিনি ভালো দামি গাড়ি করে চলে, এসি বাস করে, এসি গাড়ি করে যাচ্ছে, তখন সে তাকে তাকে আমি কখন এটা তো যাবো এটা করে যাবো। আর বিমানে যিনি আছেন তিনি চিন্তা আমি কখন এভাবে রকেটে করে যাবো। আর যিনি গাড়িতে আছেন তিনি যাচ্ছেন, ওনার পাশ দিয়ে যদি কেউ কোনো ট্যাক্সি করে যাই উনি চিন্তা করছেন আমি যদি এই প্রাইভেট কার করে যেতে পারতাম আশা। আর যিনি সিএনজি করে যাচ্ছেন ওনার পাশে যদি কোনো সাইকেল যাই তখন সে বলিস আমার যদি এরকম একটা যদি সিনে থাকতো আমি হেঁটে যেতাম। আর যিনি সাইকেল করে যাচ্ছেন ওনার পাশে একজন ব্যক্তি যাচ্ছে হেঁটে হেঁটে তখন সে বলেছে আমার যদি এরকম একটা সাইকেল থাকতো। তাহলে অভাব যে ইচ্ছা, মানুষের অভাব থাকবে তার মানে চাহিদা শেষ নেই। চাহিদা যখন বেশি হয়ে যায় তখন সে সামান্য পাতেয় দিয়ে সব চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেজন্য আল্লাহ ইরশাদ করেন যে আমার নিয়ামত যা পাও সেটা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়িয়ে দেব। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, যেটা পাই যেটা আছে শুকরিয়া আদায় করা। বুজুগান কেরামে যদি আমরা জীবনী দেখি ওনারা কীভাবে জিনের জীবনকে অতিবাহিত করেছেন, এখন আমাদের জীবনটা আমরা কীভাবে অতিবাহিত করে যাচ্ছি। ওনাদের মেন্টালিটি ছিল আল্লাহ পাকের দয়া লাভ করা, নিজেকে বুজুর্গিয়াতের মধ্যে রেখে সুফিজম যেটাকে আমরা বলি যে সুফিবাদ, ওই চাদরটা তারা আঁকড়ে ধরেছেন এবং সেই মদিনার ইসলাম যে ইন্নাদ দিন ইন্নাল্লাহিল ইসলাম, যে আল্লাহ পাক ইসলাম যে মনোনীত ধর্ম হিসেবে আল্লাহ সিলেক্ট করেছেন, সেই ইসলামের বিধি বিধানগুলা অনুসরণ অনুকরণ করে কীভাবে নিজের সংকীর্ণ হায়াতটাকে শেষ করে কীভাবে সে জান্নাত লাভের আশা করবে সে চিন্তায় তারা বিভোর ছিল। কিন্তু আজকে আমরা সেই দিকে লক্ষ্য না রেখে আমরা শুধু নিজেদেরকে আমার হায়াতটা আমি যে অবস্থায় রয়েছি কীভাবে সেটাকে ডেভেলপ করা যায়, কীভাবে বাড়ি গাড়ি এগুলোর মধ্যে বিভোর থাকবো। অভাব বলতে শব্দটা শুধুমাত্র ডিকশনারির মধ্যে থাকবে, বইয়ের মধ্যে সে থাকবে যেন আমার জীবনে না আসে।
আল্লাহ দর্শক আমরা খুব সুন্দর কথা শুনছিলাম। আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে আমাদের অনুষ্ঠানটা আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে সাজিয়েছি, তো এখন আমাদের সময় হয়ে গেছে একটি সেগমেন্টের এবং সেটি হচ্ছে রমজানের মাদানী ফুল, আমরা সেটা ইনশাল্লাহ সেটি শুনব। জি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের ফজিলতের কথা কী বা বলবো। প্রতিদিন 10 লক্ষ গোনাগারকে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে দোজক থেকে মুক্তি দান করেন। এ ব্যাপারে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা আপন সৃষ্টির দিকে দয়ার দৃষ্টি দেন। আর বস্তুত যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দিকে দয়ার দৃষ্টি দেন তাকে কখনো আজাব দিবেন না। আর প্রতিদিন 10 লক্ষ গুনাগারকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এভাবে যখন 29তম রাত আসে তখন গোটা মাসে যত সংখ্যক লোককে মুক্তিদান করেছেন তার সমসংখ্যক মানুষকে ওই রাতে মুক্তিদান করেন। অতঃপর বলা হচ্ছে যে যখন ঈদুল ফিতরের রাত আসে তখন ফিরিস্তাগণ আনন্দ প্রকাশ করে আর আল্লাহ তাআলা আপন নূরকে বিশেষভাবে বিচ্ছুরিত করেন এবং ফিরিস্তাদেরকে বলেন, হে ফিরিস্তার দল, ওই শ্রমিকের কি প্রতিদান হতে পারে যে তার দায়িত্ব পালন করেছে? তখন ফিরিস্তাগণ আরজ করেন, তাকে পরিপূর্ণ প্রতিদান দেয়া হোক। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে সাক্ষী করছি আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের উচিত এরকম মাগফিরাত ওই রমজানুল মুবারকের এই বরকতময় মাসে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা, মাগফিরাত চাওয়া। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত খাতামুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মাহে রমজানে প্রতিদিন ইফতারের সময় এমন 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন যাদের গুনাহ কারণে জাহান্নাম অনিবার্য অর্থাৎ ওয়াজিব হয়েছিল। আমাদের উচিত, কতই না গুনাহ আমাদের হয়ে গিয়েছে, নিজের এই গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আল্লাহ তাআলার দরবারে রুজু হয়ে পড়ি, সিজদায় নত হয়ে পড়ি এবং কান্নাকাটি করে করে মাগফিরাত কামনা করি। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রমজানুল মুবারকের যে আসল বরকত রয়েছে সেটা আমরা হাসিল করতে পারবো। আল্লাহ করিম আমাদের সবাইকে এই দিনগুলোকে, এই বিশেষ করে জুমার দিন, শুধু জুমার দিন নয় দর্শক শ্রোতা, রমজানুল মুবারক প্রতি দিনকে আমরা ইবাদতের ব্যস্ততায় কাটিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন।
আমিন। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর মাদানী ফুল শুনেছি এবং রমজানের যেই মুহূর্তগুলো কাটছে সেগুলো যাতে আমরা ইবাদতের সাথে কাটাই সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। জি বাপু, আমরা যেটা শুনছিলাম দারিদ্রতার ব্যাপারে,
বাপু দারিদ্রতার আরেকটি কারণ হচ্ছে যে অন্ধকারে আহার করা।
আচ্ছা,
অনেকে রয়েছে চুপি চুপি চুপিসারে, বা কেউ দেখবে বা দেখলে দৃষ্টি পড়বে, কুদৃষ্টি পড়বে, সে চিন্তা আবার অনেকে অন্ধকারে আহার করে থাকে। তো এরকম অন্ধকারে আহার না করা উচিত, কারণ এটাও দারিদ্রতার একটা অন্যতম লক্ষণ।
আচ্ছা, অন্ধকারে খাবারকে দেখলে অনেক সময় তো এমনও হতে পারে যে এমন কোনো পোকা মাকড় তো মুখে চলে যেতে পারে,
এটাও একটা রয়েছে। তারপর অনেক সময় দেখা যায় অন্ধকারের মধ্যে খাবারগুলো হয়তো অনেক সময় মাটিতে পড়ে যেতে পারে,
নিচে যেতে পারে,
তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এটার দরবার কালকে তো আল্লাহ পাকের দরবার বসে জবাবদিহি করতে হবে। তৃতীয় হচ্ছে যে হাত ভাত খাওয়ার আগে, আহার করার আগে হাত ধোয়া, যে যেটাকে আমরা উজু বলি দেওয়া যায় পরিভাষায়, যে খাবারের উজু। খাবারের উজু বলতে দুই হাত ভালো করে কবজি পর্যন্ত ধুত করা। তো অনেকে রয়েছে হাত, আমরা এগুলো থেকে আমরা অনেকেই উদাসীন, কিন্তু ছোটো ছোটো আমলগুলা যে কত বড় নিয়ে আমদ সেটা এখন বুঝবে না, কালকে আমতের ময়দানে বুঝবে। যখন একটা নেকির জন্য যখন মানুষ দিক বেদিক ছুটতে থাকবে, যখন একটা নেকির জন্য যখন মানুষ যখন দিক বেদিক যখন ছুটতে থাকবে, তখন একজন ব্যক্তি একটা নেকির জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, তখন একটা নেকির জন্য। কারণ আমরা সকলেই জানি কেয়ামতের বিভীষিকাময় সেই দিনটা এমন যেদিন পিতামাতা কখনও তার সন্তানকে একটা নেকি দিবে না এবং কোনো সন্তানও তার পিতামাতাকে একটা নেকি দিবে না। এক্ষেত্রে সেজন্য সবাই শুধু নিজের চিন্তা করতে থাকবে, যেন আমার বিশ্বাস করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার একটা সুন্নতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কারণ আমরা ওই ছোটো ছোটো কাজগুলো করি এবং এটার একটি গঠন এভাবে রয়েছে। ফাইজানুস সুন্নাহ প্রথম খণ্ড 230-এর মধ্যে বর্ণিত রয়েছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত সাইয়েদুনা খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদের খলিফা মামুনুর রশিদ তাকে দাওয়াত করেছিলেন আহার করানোর জন্য। তখন তিনি আহার করার পর কয়েকটি দানা নিচে পতিত হয়েছিল, তখন তিনি রহমতুল্লাহ তাআলা ওই দানাগুলো নিয়ে মুখে উঠালেন। এখন খলিফাইটা দেখেই তিনি তো থেলে বেগানে ঝড় উঠলেন, কী ব্যাপার? যে হুজুর, আপনি এতক্ষণ ধরে আহার করলেন, আপনার কী দেখে এখনও পরিপূর্ণ হয় নাই? কারণ তিনি এই ধারণা করেছিল যে হয়তো ওনার এখনও খিদা এখনও আছে, যার কারণে তিনি খাবারগুলো তুলে নিয়ে খাচ্ছেন। তখন তিনি রহমতুল্লাহ তাআলা বললেন যে দেখুন, হাদিস শরীফের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে, যদি দস্তরখানায় পতিত টুকরাগুলো খুঁজে খুঁজে খাবে তবে সে দারিদ্র থেকে নির্ভয় হয়ে যাবে। এখন এই কথা শোনার সাথে সাথেই তিনি তার তখন খলিফা মামুন অনুপ্রাণিত হলেন এবং খাদিমকে ইশারা করলেন, এবং ইশারা করার সাথে তিনি 1000 দিনার নিয়ে রুমালে করে মুড়িয়ে আনলেন, এবং যা হযরত সাইয়েদুনা খুতবা বিন খালিদ রাহমাতুল্লাহ তাআলাকে প্রদান করলেন।
সুবহানাল্লাহ।
তখন তিনি বললেন যে হাদিসের উপর আমলটা এমন যে আমল করার সাথে সাথে রেজাল্টটা পাওয়া যায়।
মাশাআল্লাহ। আচ্ছা বাবু, এটা তো আপনি দুনিয়াবি আপনি একটি ইয়ার ফায়দা বলছেন, কিন্তু এমনিতে তো যে খাবার খাওয়ার আগে কেউ যদি হাত না ধুয়ে অপরিষ্কার থাকে, তার শরীরের মধ্যে তো চিকিৎসা বিজ্ঞানের কথা অনুযায়ী বিভিন্ন রোগ বালাই হতে পারে। যেমন এরপরে মনে করুন, এমনিতে তো খাবার অর্থাৎ একটি দারিদ্রতার কারণ হচ্ছে খাবারের আগে হাত না ধোয়া, না তো? কিন্তু ইসলাম এটিকে বলেছে যে ইসলামের তাগিদ হচ্ছে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে যে খাবার আগে এবং পরে যাতে দু হাতের কবজি পর্যন্ত ভালো করে আমরা ধুয়ে নিই, যাতে আমাদের অভাব দূর হয়ে যাবে এর দ্বারা। তো দর্শক, এখানে একটি বিষয় হচ্ছে বাপু, যে অনেক সময় যেটা বলছিলাম, অনেকে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকে, কাজকর্ম করে আসার পরে যখন হাত না দিয়ে যদি কেউ খাবার খায় তাহলে সেক্ষেত্রে নিজের শরীরের মধ্যে অনেক কিছু বিষক্রিয়া ঢুকতে পারে। যেমন মাদানী চ্যানেলে আমরা একটা জিনিস দেখেছি, একটি হাকার মতো, একটি নাটিকার মতো ইয়া দেখেছি, এবং আমির আহলে সুন্নাত আমার বারকাতুল্লাহ আলিয়াও ওনার একটি কিতাবের মধ্যে আদাবে তোয়াম বা ফয়জালে সুন্নাতের একটি অংশ, সেখানেও লিখেছেন যে হাত না দিয়ে খাওয়ার কারণে একটি ড্রাইভারের মৃত্যু হয়েছে। সেটা কীরকম? খুব সুন্দর। এবং সেটা হচ্ছে একটি ড্রাইভার হঠাৎ গাড়ি থামিয়ে সে কী করলো, হোটেলে গিয়ে খাবার খাওয়া শুরু করলো। এখন এক লোকমা দু লোকমা খাওয়ার পরে তার মুখ দিয়ে ফেনা এসে সে মারা গেল। এখন হঠাৎ করে একটা হোটেলে যদি একটা মানুষ মারা যায়, নিশ্চয়ই মনে করবে যে হোটেলের খাবার বা বিষাক্ত। এখন এটা নিয়ে ইয়া হলো, পুলিশ আসলো, যখন তদন্ত হলো দেখা গেল যে ওই ব্যক্তি যে ট্রাক ড্রাইভার, সে কী করলো, সে গাড়ি থেকে নামার পর তার চাকাটা চেক করলো, তো দেখা গেল যে সেখানে একটা বিষাক্ত সাপ মরেছে, অর্থাৎ গাড়ির সাথে পিষ্ট হয়েছে। সে যেহেতু সেখানে হাত লাগিয়েছে তো সেটাকে খেয়াল করেনি, সে আসার পরে হোটেলে ঢোকার পরে সে হাত না দিয়ে খাবার শুরু করলো, তো সেই সাপের বিষ যেহেতু তার হাতের সাথে লাগাচ্ছিল, সে খাওয়ার পরে সাথে সাথে মৃত্যুবরণ করলো। তো এখানে একটি বিষয় হচ্ছে যে হাত না ধুয়ে খাবার একটি সুন্নতকে পরিত্যাগ করার অর্থ, অর্থাৎ এখানে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে। তো দর্শক, এখানে আমরা এইটা থেকে শিক্ষা পেলাম যে সুন্নত এটি অনেক বড় একটি হিকমতের ওয়ালা আমল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ হিকমত ওয়ালা, প্রত্যেকটি কাজের মধ্যে এক একটি অর্থাৎ জ্ঞান গরিমা এখানে রয়েছে এবং এখানে একটি বিষয় রয়েছে। তো দর্শক, আমাদের উচিত যাতে আমরা যখনই খাবার খাবো তখন হাত দিয়ে খাই। এবং দ্বিতীয়ত বাবু আরেকটি কথা বলেছেন যে খাবার পতিত খাবার উঠিয়ে নিয়ে খাওয়ার ব্যাপারে, আমাদের কাছে আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই, আমরা এই ব্যাপারে খুবই উদাসীন যে আমরা দস্তরখানা থেকে তো কোনো কিছু পড়লে সেটা উঠিয়ে খাই না, এটা আমাদের স্ট্যাটাস চলে যাবে বা আমাদের অসম্মান হবে, এটা আমরা মনে করি। তো ইনশাআল্লাহ সেই ব্যাপারে বাপু আমরা ডিটেলস আসবো আপনার কাছে, এবং বিয়ের বাড়িতে অনেক সময় আমাদের খাবার অপচয় হয়, সে ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আসবো। এর আগে আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টের নাম হচ্ছে শরী মাসালা। এটা এর মাধ্যমে আমরা বিভিন্ন মাসালা শিখতে পারি, ছোটো ছোটো কিছু সহজ মাসালা দারুল ইফতা আহলে সুন্নাতের। তো সেটি নিয়ে আসছেন আমাদের আরফাত ভাই। জি আরফাত ভাই।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকের বিষয় হলো চাকরির কারণে ফরজ রোজা ছেড়ে দেওয়া যাবে কিনা। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কিরামগণ এই মাসআলার বিষয়ে কি বলেন, যে আমর একজন সুস্থ মানুষ, সে রমজানুল মুবারকের রোজা রাখে না এবং বলে যে আমি অক্ষম, আর আমার অক্ষমতা হলো আমি রোজা রেখে পরিশ্রম করতে পারবো না, তাই সে প্রকাশ্যভাবে পানাহার করলে নিষেধ করাতে সে বলে আমার বিষয় আমি জানি আর আমার রব জানে, কমাতো আল্লাহ তাআলা করবে। সুতরাং শরীয়তে এমন ব্যক্তির ব্যাপারে কি নির্দেশ রয়েছে? দাউলিক তাহলে সুনতের ওলামায়ে কেরামগণ এর জবাবে যেটা বলেছেন তার সারমর্ম আমি পেশ করছি। যদি সত্যি এমনই হয়, অর্থাৎ প্রশ্নে আমরের অবস্থা যা বর্ণনা করা হয়েছে, তাহলে আমর একজন পাপী, অপরাধী এবং শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত। কারণ রোজা হলো ইসলামের রুকনসমূহের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রুকন। শরীয়তের অনুমতি ব্যতীত তা ছেড়ে দেয়া নাজাইস এবং গুনাহ। যদি কাজের কারণে রোজা রাখতে কষ্ট হয়, তবে কাজের পরিমাণ কম করে ফেলা উচিত, কিন্তু রোজা ছেড়ে দেওয়া উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ইমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার আমি ঘুমিয়েছিলাম, এ সময় দুইজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গেলাম। সেখানে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামী লোকদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকদের কাছে নিয়ে এলো যাদেরকে পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ছিন্ন ভিন্ন, তা হতে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বললেন, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণের আগে ইফতার করত, অর্থাৎ শরীয়ত সম্মত ইফতারের সময় হওয়ার পূর্বেই ইফতার করত। ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুল মান্নান বলেন, যখন ইফতারের সময় হওয়ার পূর্বে ইফতার করার এরূপ আজা, তাহলে একটু চিন্তা করুন যে একেবারে রোজা রাখে না, তাদের শাস্তি কেমন হবে। দুররে মুখতারে রয়েছে, রোজাদারের জন্যে এমন কোনো কাজ করা জায়েজ নেই যার কারণে দুর্বলতা আসে। ফতাওয়ায়ে রাজবিয়াতে রয়েছে, যার সারমর্ম হল, যদি সূর্যের গরমের মধ্যে কাজ করে এমন ব্যক্তির জন্য রোজা রাখা সম্ভব হয় আর সে মুকিম, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হয়, মুসাফির না হয়, তবে তার উপর রোজা রাখা ফরজ। আর যদি এমন ব্যক্তি রোজা রাখতে না পারে, অর্থাৎ সূর্যের গরমের মধ্যে কাজ করে এমন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, রোজা রাখলে সে অসুস্থ হয়ে পড়ে, তার অনেক ক্ষতি হয়ে থাকে, তবে সে যদি মুকিম ব্যক্তি হয়, অর্থাৎ স্থায়ী বাসিন্দা, মুসাফির নয় এমন ব্যক্তি হয়, তবে তার জন্যে এ ধরনের কাজ করা শরীয়ত অনুযায়ী নিষেধ রয়েছে, অর্থাৎ কাজ ত্যাগ করতে হবে আর রোজা রাখতে হবে, রোজাকে ত্যাগ করা যাবে না। রমজানুল মোবারকের দিনে আমরের প্রকাশ্যভাবে পানাহার করা, এটা তো রমজানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা। যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামের নিয়মকানুন চালু হতো, তাহলে এরূপ ব্যক্তির বিরুদ্ধে কঠিন শাস্তি দেয়া হতো। আমরের এরূপ বলা আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তবে তো এ ব্যাপারে এটা আরজ করব, আল্লাহ তাআলা যেভাবে গফুর রয়েছেন, আবার সেভাবে আল্লাহ তাআলা কহ্হার, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে ক্ষমাশীল, সেভাবে আল্লাহ তাআলা পরাক্রমশালীও। সুতরাং আমরা মুসলমান, আর আমাদের জন্য নির্দেশ হলো আল্লাহ তাআলার নিকট ক্ষমার আশা রাখা এবং তার পাকড়াওকেও ভয় করা এবং সাথে সাথে তার আহকামের উপর আমল করা। এই জন্যে উচিত হবে আমর যেন তার কাজ থেকে তওবা করে এবং যতগুলো রোজা ছুটে গিয়েছে সেগুলোর কাজা আদায় করে আর উত্তমভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
মাশাআল্লাহ সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক আমরা খুব সুন্দর মাদানী ফুল শুনেছি অনেকে এমন রয়েছে যারা কাজের ওয়াসাতা দিয়ে কাজের দোহাই দিয়ে রোজা পালন করেন না তো তাদের জন্য এই মাদানী ফুল যথেষ্ট উপকারী হবে ইনশাআল্লাহ তো অবশ্যই আমরা মুসলমানের কোনো অবস্থাতেই রোজা ছাড়া উচিত নয় বা রোজা ছাড়া যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক দর্শক আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে অনেক সময় আমরা এমনও রয়েছে যে আমরা দস্তরখানার মধ্যে আমাদের খাবার যদি পতিত হয় কোনো দানা পড়ে যায় আমরা সেটাকে উঠেই খাই না যেহেতু অন্যদিকে হাদিসে পাকে বলা হয়েছে যে সে ব্যাপারে ফজিলত বলা হয়েছে যে ব্যক্তি দস্তরখানা থেকে উঠিয়ে নিয়ে খাবে কোনো দানা বা ইত্যাদি খাবার তার ব্যাপারে অনেক ফজিলতের কথা বলা হয়েছে তো অনেকে আমরা চাই যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিক তো বলা হচ্ছে যে কেউ যদি দস্তরখানা থেকে উঠিয়ে কোনো খাবারকে খায় বা কোনো পতিত লোক মাকে উঠিয়ে খায় আল্লাহ তালা তাকে মাফ করে দেন দ্বিতীয়ত অনেকে চায় যে আমাদের সন্তান যেন সুন্দর হোক অনেকে চায় না অনেকে সন্তান চায় যে আমাদের সন্তানটা সুন্দর হোক তো বলা হচ্ছে যে রেওয়াতের মধ্যে আসছে যে কেউ যদি দস্তরখানা থেকে কোনো দানা বা খাবার ইত্যাদি উঠিয়ে খায় খাওয়ার অভ্যাস করে তাহলে ওই ব্যক্তির নিদাগি সন্তান এবং সুন্দর সুস্থ সন্তান জন্ম হবে তো আমরা আমাদের উচিত আসলে দেখুন আল্লাহ তাআলা তো এমনিতেই দিতে পারেন কিন্তু এরপরও আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস আমল দিয়েছেন আমাদেরকে পৃথিবীতে তো সেগুলো যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাত দুটোটাই সুন্দর হবে দর্শক যে ব্যাপারে আমরা আসলাম বাপু আসলে বিষয় হচ্ছে যে একটি কথা যে আমি নিজে অনেক সময় দেখেছি যে অনেক সময় বাচ্চাদেরকেও কিছু খাবার দেওয়া হয় মায়েরা বাচ্চাদেরকে খাবার দিয়ে কোথাও সরে যান বা বাচ্চারা খেলতে খেলতে খেতে থাকে তো এক্ষেত্রে অনেক সময় বাচ্চারা বিশেষ করে গ্রামের দিকে জিনিসটা দেখা যায় তো বাচ্চারা খাবারগুলোকে নষ্ট করে ফেলে এদিকে ফেলে ওদিকে ফেলে এদিকে ফেলে তো যার কারণে এটা তো গুনাহ মা বাবার উপরে হবে তাই না এবং এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন
প্রথমে একটা হাদিস আমরা শ্রবণ করি
জি
মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন তিনি বলেন একদিন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার মর্যাদাময় করে তশরিফ আনলেন এখন এনেই তিনি দেখতে পেলেন যে একটা রুটি মাটিতে পড়ে পতিত অবস্থায় তখন তিনি সেটা নিলেন মুছলেন এবং আহার করলেন আহার করার পর তিনি ইশাদ করলেন যে ইয়া আয়িশাতু আকরিমি করিমান ফা ইন্নাহা মা নাফারাত আন কওমিন কত্তু ফা আদাত ফা আদাত ইলাইহিম তাহলে এটাকে বোঝা যায় যে অর্থাৎ হে আয়েশা উত্তম জিনিসের সম্মান করো কেননা এই জিনিস অর্থাৎ এই রুটি যখন কোনো সম্প্রদায় থেকে চলে যায় বলেছেন ফা আদাত ইলাইহিম তা কখন আর ফিরে আসেনি তা এই খাবার যেটা নিয়ামত যখন সেটা চলে যাচ্ছে সেটা ফিরে আসবে না নিয়ামতটার যেটা নিয়ামত পেয়েছে এটার সম্মান করো এখন আমরা সন্তানদেরকে দিয়ে চলে গেলাম অন্য কাজে আমি চাইলে সন্তানদেরকে মুক্তার মুখে তুলে দিতে পারতাম যেভাবে পাখিটা ওই মা পাখিটা যেমন তার বাচ্চার মুখের মধ্যে যেভাবে দিয়েছে পতিত হলে দেখবেন অনেক সময় ভিডিও ক্লিপস এভাবে দেখা যায় যেটা পতিত হয়েছে নিচে সেটাও উঠিয়ে আবার বাচ্চার মুখে তুলে দিচ্ছে সেটা তাহলে এখান থেকেও শিক্ষা নেওয়া উচিত কারণ এটা নষ্ট না করা কারণ এটা নিয়ামত আমার আঁকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই তার অনবদ্য কিতাব মলফুজাত আলা হজরতের মধ্যে রয়েছে এবং ইরশাদে আলা হজরতের মধ্যে এটা বর্ণিত রয়েছে যে প্রত্যেক দানার মধ্যে ওই ব্যক্তির নাম লেখা থাকে যেটা সে আহার করবে প্রত্যেক দানার মধ্যে তাহলে আল্লাহ পাক যদি আমার যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে এই দানা থেকে আমার নাম যদি উঠে যায় দারিদ্রতার নিচে আমার থেকে বসবাস করতে হবে আমাদের দেশের মধ্যে অধিকাংশ মানুষ দারিদ্রতার সীমার নিচে বসবাস করে তো সেক্ষেত্রে আমাদের এই ছোটো ছোটো আমলগুলো করা দরকার এবং আপনি প্রথমে যেটা বললেন যে বিয়ের অনুষ্ঠান মেজবান বলুন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে
খাবার
অপচয় হয় একটা কঠিন এবং আমার আমি তখন অনেক ছোটো ছিলাম ধরেন 12 বছর কি 13 বছর বয়স তখন আমার একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমার সাথে অনেকগুলো গ্রাম এবং শহরে সবাই একসাথে বসেছিল আহার করার জন্য তো যিনি স্ট্যান্ডার্ড ছিল তিনি কী করল খাবার অর্ধেক খেয়ে বাকি মাংসটা ফেলে দিল তখন তো বন প্লেট ছিল না তখন ছিল দস্তরখানা ওইটা রেখে দিল ফেলে দিল ওইটা দেখে আমার কাজিন কী করলো ও যেটা আছে পুরোটা ফেলে দিয়েছে
আচ্ছা
ও তো অর্ধেক ফেলেছে আমার কাজিন তার থেকে অনেক আরেকটা স্ট্যান্ডার্ড হওয়ার জন্য যেটা ছিল
পুরোটা ফেলে
দিয়েছে ওই জিনিসটা যখন আমি মাদানী মহলে আসে তখন আমি তখন যখন পড়তেছি আদাবে তো আম যখন পড়তেছি তখন এই জিনিসটা দেখে আমার এই কথাটা স্মরণ আসলো যে আমরা কিবুলের মধ্যে আছি এবং কিবুল করে যাচ্ছি। এভাবে দেখা যায় এখন বর্তমান সময়ের মধ্যেও এরকম আমার ইচ্ছে করতেছে না, আমি যেখান থেকে নিজে সেখানে রেখে দিই নাই।
আচ্ছা, এটা হতে পারে যে আমি আমার যতটুকু প্রয়োজন আমি যতটুকু খেতে পারবো ততটুকু খাই, এর চাইতে বেশি তো নেওয়ার প্রয়োজন নেই। দর্শক, আমাদের আসলে অপচয় তো এটা আমাদের একটা অনেক অভ্যাস হয়ে গেছে এক প্রকার, মানুষের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য আমরা অনেক সময় করি যে অর্ধেক খেয়ে আর অর্ধেক খাই না, এবং এটাকে খাবার থালা থেকে আমরা ভালো করে থালাটা মুছে খাই না, অর্থাৎ সব খাবার আমরা খাই না, কেননা যদি এইভাবে খাই অন্য কেউ আমাদেরকে খারাপ মনে করতে পারে। দর্শক, আমরা আমাদের আলোচনায় আবার ফিরবো, আরেকটি সেগমেন্ট আছে আমাদের, সেটা হচ্ছে নাম কেমন হওয়া চাই, ইনশাল্লাহ আমাদের ইকরাম বাপুর ইনশাল্লাহ সেটা দেখবো ইনশাল্লাহ। জি,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফার্স্ট টাইম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো ইয়াসিন এবং তহা, নাম রাখা যাবে কিনা। ইয়াসিন তহা, এটা দাওয়াত ইসলামীর ঘটনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 1197 নং পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরিয়ত তৃতীয় খণ্ড এর 605 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে তহা এবং ইয়াসিন এই নাম দুটি হচ্ছে হরফে মুকাত্তিআত, তত কুরআনের মধ্যে যে হরফে মুকাত্তিআত রয়েছে বিচ্ছিন্ন শব্দ সেগুলো ওই শব্দগুলো যেগুলোর অর্থ সম্পূর্ণভাবে মানুষের কারো জানা নেই, এগুলোর অর্থ আল্লাহ এবং তাঁর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামই ভালো জানেন। এমন নাম যেগুলা সম্পর্কে উলামায়ে কিরাম এভাবে বর্ণনা করেন, যখন এই নামের কোনো অর্থই নেই, অর্থাৎ এগুলোর কোনো অর্থ জাহিরিভাবে প্রকাশ্যভাবে কোনো অর্থ নেই, শুধুমাত্র এতটুকু আছে আল্লাহ এবং তাঁর রসুল ভালো জানেন, আলিফ লাম মিম। সুতরাং হামিম, ইয়াসিন, তহা, কোরআন শরীফের মধ্যে এরকম কিছু শব্দাবলী রয়েছে যেগুলোর অর্থ আল্লাহ এবং তাঁর রসুল ভালো জানেন আর কেউ জানেন না। সুতরাং এই নামগুলো রাখা যাবে না, কেননা এই নামগুলোর জাহিরি কোনো অর্থ নেই, এবং মানুষ যদি বিকৃত করে ফেলে সেজন্য এই নামগুলো না রাখার জন্য উলামায়ে কেরাম নির্দেশ দিয়েছেন। দ্বিতীয়ত, এই নামগুলো আল্লাহ এবং তাঁর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, অতপ্রতভাবে জড়িত। সুতরাং এই নামগুলো যখন রাখা হবে তখন এই নামের সাথে অন্য কোনো নাম আবার মিলিয়েও রাখা যাবে না। যেভাবে যে মোহাম্মদ ইয়াসিন বা মোহাম্মদ তহা, এইভাবে নাম রাখার দ্বারা যে নিষেধ করা হয়েছে সেই নিষেধকে দূরীভূত করা যায় না। সুতরাং আমাদের উচিত হচ্ছে যখন আমরা নাম রাখবো তখন মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ তহা রাখা যাবে না, যদি পারি আমরা এই নাম রাখবো যে গুলাম ইয়াসিন রাখবো। হ্যাঁ ভাইয়েরা, আমরা রাখার সময় গুলাম ইয়াসিন রাখবো বা গুলাম মোহাম্মদ। গুলাম ইয়াসিন অর্থ হচ্ছে যে ইয়াসিন যিনি তার বান্দা, আর গুলাম মোহাম্মদ হচ্ছে মুহাম্মদের গুলাম, তার প্রিয় নবীর গুলাম। সুতরাং আমরা এভাবে রাখতে পারি, কিন্তু মোহাম্মদ ইয়াসিন এবং মোহাম্মদ তহা কখনোই রাখা যাবে না।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, আমাদের সমাজে অনেকে ইয়াসিন, শুধু ইয়াসিন বা তহা এই নামটা রাখে অনেকে, কিন্তু আমরা আজকে আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে শুনেছি যে নাম যদি আমরা সেটা রাখতে চাই তাহলে গোলাম সেই নামের সাথে আমার সংযুক্ত করতে হবে, অর্থাৎ গোলাম ইয়াসিন অথবা গোলাম তহা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, এই পর্যায়ে আসুন আমরা একটি নাত শুনবো ইনশাআল্লাহ আমাদের রমজান ভাইয়ের কাছ থেকে, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে যাবো ইনশাআল্লাহ।
এক দিন নামিও যাবো, ডাকলে নবী মদিনায়, এক দিন আমিও যাবো, ডাকলে নবী মদিনায়, আমার মনে যত বাসনা পূরণ হবে আমার।
যখন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা হবে, ডাক আসবে, ইনশাআল্লাহ আমরা মদিনা শরীফ যাব ইনশাআল্লাহুল আজিজ। দর্শক, এই পর্যায়ে আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো, এরপর ইনশাআল্লাহ আলোচনায় যাব ইনশাআল্লাহ।
আমার নাম হচ্ছে ডক্টর এ ইউ এম সেলিমুল্লাহ, আমি একজন ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আমি আলাপ করব এই মুহূর্তে রমাদানের যে আমাদের ভাজা পোড়া খাওয়ার কিছুটা অভ্যাস ইস্যুস্ত শরীরের উপরে কী ক্ষতিকর প্রভাব পড়ে। মানুষের শরীরটা হচ্ছে কীরকম, এটা একটা যন্ত্রের মতো ব্যাপার। সারাদিনের শ্যাম সাধনায় রত থেকে দেখা গেল যে আপনার পেটে খাওয়া কিছুই নেই, এটা চুপসে থাকে। আমাদের যে পাকস্থলী সেটিতে আপনার এক ধরনের বিশেষ অ্যাসিড পাওয়া যায়, এটাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন সারাদিন যখন আমাদের যখন পেট খালি হয় ঘণ্টা দু ঘণ্টা পরে অনেকের আছে প্রচুর অ্যাসিড তৈরি হয়, আবার কারোর একটু কম অ্যাসিড তৈরি হয় পেটের মধ্যে। এক একজন লোকের এক এক রকমের, মোটা সোটা লোকের এক রকমের, প্রত্যেকের সমান নয়। অ্যাসিড তৈরির ব্যাপারটা প্রত্যেকের জন্য সমান নয়, এটা এক একজনের এক এক রকমভাবে এটা অ্যাসিড তৈরি হয়। কারো একটু অল্প হয়, কারো একটু মাঝারি হয়, কারো একটু বেশি হয়। এখন যদি খালি পেটে যখন আপনি যখন অ্যাসিড তৈরি হয় সেখানে আবার অ্যাসিডকে আপনি যখন নিউট্রাল করবেন কী দিয়ে, অ্যাসিডকে নিরপেক্ষ করতে গেলে আপনাকে দিতে হবে এখানে কিন্তু পানি। পানি যে আপনি দিলেন অ্যাসিড একদম নিউট্রাল হয়ে গেছে, অ্যাসিড তার যে স্বাভাবিক প্রক্রিয়া যেটা সেটা হারিয়ে ফেলবে। এখন সারাদিন আমরা ছিলাম উপবাস, ধরেন বারো ঘন্টা, কোনো সময় চোদ্দ ঘন্টা। এটা হচ্ছে ঋতুভেদে, এটা শীতকালে একটু কম সময়, গরমকালে একটু বেশি। ইত্যাদিতে আপনি কিছু শক্তি সঞ্চয় করবেন। আপনাকে এখানে পছন্দ আপনি কোনটা করবেন সেটা আপনার রুচির উপরে নির্ভর করার চাইতে যেটা বিজ্ঞান সম্বন্ধ সেটাই আপনাকে পছন্দ করতে হবে। যদি আপনি যদি এই তৈলাক্ত জাতীয় জিনিস দেন তাহলে তার মানে কি অ্যাসিডের ভিতরে আপনি কি ওই আগুনের মধ্যে ঘি ঢেলে দিলে যে অবস্থা হয়, আপনি যদি অ্যাসিডের মধ্যে যদি আপনি তৈলাক্ত জিনিস দেন ওটা তখন আরও কী করবে, বার্ন করবে, জ্বলে উঠবে পেটের ভিতরে আপনার, এমন সিরিয়াস অবস্থা হবে। অনেক সময় অনেকে দেখা যায় কি ওই সময়ই অনেকের হার্ট অ্যাটাকের মতো ব্যবস্থা বড় ঘটে যায়, কারণ হচ্ছে হঠাৎ ব্যথাটা আর দুইটা ব্যথা, হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথা দুটো একসাথে হয়ে যায়, যার ফলে বুঝতে পারে না মানুষ যে এটা কি গ্যাস্ট্রিকের সমস্যা হলো না হার্টের সমস্যা হলো, এটি কিন্তু একটা সিরিয়াস ধরনের সমস্যা, এটা আপনাকে মনে রাখতেই হবে। সুতরাং যখনই আমরা ইফতারের সময় হবে আমরা প্রথমে ইফতার যেটা করবো জলীয় অংশ দিয়ে বেশি করে পানি খাবো, বেশি করে আমরা ঠান্ডা পানীয়গুলি খাবো, এতে করে দেখা যাবে কি আমাদের পেটের যেটা ইয়েটা অ্যাসিডিটা আমাদের নিয়ন্ত্রণ থাকবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক খুব সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনেছি যে অনেকক্ষণ উপোস থাকার পর আমরা পেটের মধ্যে যদি ভাজা পোড়া দিই তাহলে আমাদের অ্যাসিডিটির কারণে আমাদের অনেক সময় অনেক রকম সমস্যা হতে পারে। তাই আমাদের উচিত যখনই, যারা রোজাদার রয়েছেন তাদের উচিত যখনই ইফতার করার সময় কমপক্ষে পানি দিয়ে ইফতার করবেন প্রথমে। যে অনেকে কয়েক ঢোক কয়েক চুমুক পানি খেয়ে এরপরে আবার ইয়াগুলো খায়, যে আমাদের যে ইফতারি রয়েছে সেগুলো খাওয়ার অভ্যাস থাকে, কিন্তু ডাক্তার সাহেব বলছেন যে কমপক্ষে বেশি পরিমাণে একটু পানি, অর্থাৎ কমপক্ষে এক গ্লাস দেড় গ্লাস যদি আমরা পানি খাই এরপরে আমরা ইফতার করি তাহলে ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের পেট সুরক্ষিত থাকবে, আমাদের পাকস্থলী সুরক্ষিত থাকবে, আমরা সুস্থ থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম ইকরাম ভাইয়ের সাথে যে অনেক সময় বিয়ে শাদির মধ্যে আমরা যখন যাই সেখানে খাবার অনেক নষ্ট হয় সে ব্যাপারে,
জি, তো এক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত, আমার যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিই এবং নিয়ত এটা রাখি।
জি,
হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন তোমরা একত্রিত হয়ে আহার করো, পৃথক পৃথক হয়ে আহার করিও না, কেননা বরকত একত্রতার সাথেই রয়েছে।
আচ্ছা, একসাথে খাওয়ার,
একসাথে খাওয়ার খেলে এখানে বরকত থাকে। দেখা যাচ্ছে আমরা, আমার যখন ইচ্ছা আমি তখন খেয়ে নিলাম, খেয়ে খাচ্ছে খায় বা খাচ্ছে না সেটা কোনো দেখি না, সেদিকেও লক্ষ্য রাখা উচিত। হাতে হাতে সওয়াবের আশায়, বরকত লাভের আশায়, যখন বরকত লাভের ইচ্ছায় বরকত লাভের নিহিত যখন কাজ করব, যখন আমল করব, তখন আল্লাহ বরকত দান করবেন এবং অভাব সেটা দূরীভূত হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিয়ে বলুন, মেজবান বলুন, আমরা যেই অকেশন আমরা যাই না কেন, করি না কেন, সেখানেও আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। কেননা বরকত লাভ করলেই তো বান্দা তখন সুস্থ থাকবে, আল্লাহ পাক দয়া করলে তো বান্দা সুস্থ থাকবে। কারণ আমি যতই আহার করি না কেন, যদি রক্তটা যদি নারাজ হয়ে যায় তাহলে ওই খাবার গিয়ে কোনো পরিতৃপ্ত লাভ হবে না এবং ওই খাবার আমাকে কোনো ধরনের উপকারিতা দিবে না। যেভাবে সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ প্রিয় নবীর দরবারে এসে আরাস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আহার করি কিন্তু পরিতৃপ্ত হই না, অভাব লেগেই রয়েছে কিন্তু খাবার খাওয়ার পরও তৃপ্ততা পাই না। এখন প্রিয় নবী সাত করলেন যে তোমরা একত্রে আহার করো নাকি পৃথক হয়ে আহার করো, যে আমরা তো পৃথক পৃথক হয়ে আহার করি, সেই জন্য তোমরা একত্রিত হয়ে আহার করো, আল্লাহ পাক সেখানে বরকত দান করবে এবং পরিতৃপ্ততা লাভ করবে সেখানে। তাহলে এ থেকে বোঝা যায় যে আমরা পৃথক পৃথক আহার না করে আমরা একত্রিত হয়ে আহার করি এবং আমার আমির আহলে সুন্নাত যে খাবার আহার করার সময় কোন দোয়া পড়তে হয় আমাদেরকে নিশ্চয় শিখিয়ে দিয়েছেন। ইয়া ওয়াজিদ বলে আহার করা এবং খাবার আগে উজু করা। হাদিস মুবারকের মধ্যে রয়েছে যে ব্যক্তি খাবার খাওয়ার আগেই যে একবার উজু করবে তার জন্য একটা নাকি। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে খাবার আহার করার পর যখন সে উজু করবে তার জন্য দুইটা নাকি। তাহলে এই নেকিগুলা আমরা কুচ একদম সামান্য একটা কিছু সামান্য একটা আমল করেই নেকিগুলো লাভ করে যাচ্ছি। তাহলে এই নেকিগুলার সওয়াব, এই নেকিগুলা কাল কিয়ামতের ময়দানে আমার জন্য অনেক বিশাল একটা সারপ্রাইজ হবে, অনেক বিশাল একটা মাধ্যম হবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর কথা ইকরাম বাবুর কাছ থেকে শুনেছি, অনেকের এই অভ্যাসগুলো আছে এবং অনেকে পরিতৃপ্ত হন না খাবার খেয়ে, এবং বিশেষ করে অনেকে মনে করেন যে অর্থাৎ অন্তরের মধ্যে অশান্তি আসে না খাবার খাওয়ার পরে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে পাক আমরা শুনেছি যে একত্রে যাতে আমরা খাবার খাই। অনেকের এমন অভ্যাস আছে যাদের খিদা লাগলে গিয়ে ঘর থেকে নিজে বেড়ে নিজে খেয়ে নেন। হ্যাঁ, হয়তো অনেকে এরকম যে মাকে কষ্ট দিতে চান না, ঠিক আছে সে জায়গায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি একসাথে মা বাবা ভাই বোন সবাই মিলে যদি একসাথে খাবার খাই সেখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন, যেটা আমরা হাদিসে পাক থেকে শুনেছি। তো আজকে থেকে আমরা নিয়ত করে নিই যে সেই সুন্নতের উপর যেন আমরা আমল করি। দর্শক, আমাদের কাছে কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনবো। যে কল চালিয়ে দিন। মাশাআল্লাহ, শেষের কথাটা বুঝতে পারিনি, তবে প্রথমে আপনি বলছেন যে আপনার অনেক ভালো লাগে, মাদান চ্যানেল দেখেন, এখনো দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক, আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ। ছোট বাচ্চাদের অনেক অনুষ্ঠান আমরা প্রচার করে থাকি, সেই অনুষ্ঠানগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ, আরো ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবেন। জি, ধন্যবাদ। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ শামসুল্লাহ, আমার বয়স হচ্ছে 1 বছর। আমি এখন আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানের নাম হচ্ছে অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। জি, পরবর্তী কল।
আমার এত দাওয়াত আছে, আমার সাথে সারা জীবন থাকতে পারি, দোয়া করবেন।
আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত ইসলামের সাথে সারা জীবন রাখুক, ইস্তেকামত দান করুক, অটলতার সাথে অটল রাখুক, আমাদেরকেও নসিব করুক। এখন আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়েছে, সেটি হচ্ছে ফাইজানে দোয়া। অনেকে আমরা দোয়া করে থাকি কিন্তু দোয়ার আদব সম্পর্কে আমরা অজ্ঞ, বা আমরা জানি না দোয়া কীভাবে করতে হয়, কী করলে দোয়া কবুল হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠানের একটি সেগমেন্ট আমরা সাজিয়েছি, যে ফাইজানে দোয়া বা দোয়ার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সেটা এখন শুনব। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জানব দোয়ার পূর্বে ভালো ভালো নিয়ত করা প্রসঙ্গে। আমরা জানি যে দোয়া হচ্ছে একটি ইবাদত, তাই এই ইবাদতের পূর্বে ভালো ভালো নিয়ত করা উচিত। ভালো কাজের পূর্বে যত ভালো নিয়ত হবে সওয়াবের পরিমাণও তত বৃদ্ধি পাবে। দোয়ার মধ্যে কী কী নিয়ত আমরা করতে পারি? এক নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ এবং সওয়াব অর্জনের জন্য দোয়া করব। যখন আমরা দোয়া করব আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে দোয়া করব। দুই, দোয়া করে কোরআনের যে আদেশ উদুউনি আস্তাজিব লাকুম এর উপর আমল করব। এর অর্থ হচ্ছে আমার নিকট দোয়া করো, আমি কবুল করব। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উদুউনি আস্তাজিব লাকুম, আমার নিকট দোয়া করো, আমি কবুল করব। তিন, হাদিসে মুবারাকায় বর্ণনাকৃত দোয়ার ফজিলত অর্জন করব। চার, স্বাভাবিকভাবে যা কঠিন ও দুর্বোধ্য শব্দ থেকে আমরা বেঁচে থাকব। পাঁচ, লোক দেখানো কান্না করা থেকে বিরত থাকব। ছয়, দোয়ায় বিনয় নম্রতা সৃষ্টি করার চেষ্টা করব। সাত, দোয়ার প্রকাশ্য অপ্রকাশ্য আদবের প্রতি খেয়াল যেন থাকে। আট, দোয়ার শুরুতে আল্লাহ তাআলা হামদ দরুদ শরীফ পাঠ করব। নয়, শেষে দরুদের আয়াত পাঠ করে দরুদ শরীফ পাঠ করব। দশ, কালামের পংক্তি পাঠ করা অবস্থায় একনিষ্ঠতার প্রতি দৃষ্টি রাখব। দোয়ার শেষ কোরআনের এই আয়াত দ্বারা করব, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর আমরা মাদানীফুল শুনেছি যে দোয়ারও নিয়ত রয়েছে। আমরা যদি সেই নিয়ত করি এবং দোয়ার আদবের দিকে খেয়াল রাখি, ইনশাআল্লাহ আমাদের দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা আমাদের বিষয় যেটা আজকে দারিদ্রতার কারণ সেই বিষয়ের দিকে যাবো। যে বাবু,
আমরা জানি যে মন্দ কাজ তেমনি করি, কিন্তু মন্দ কাজের কারণেই কিন্তু দারিদ্রতা আসে।
আচ্ছা,
যেভাবে মন্দ কাজ তো অনেক রয়েছে, তার মধ্যে কিছুটা এভাবে বর্ণিত রয়েছে যে কাউকে গালি দেয়া এবং কার ব্যাপারে অপবাদ দেয়া, ক্ষুধারণা করা, গীবত করা, চুগলঘুরি করা, মানুষের দোষ ত্রুটি জানার জন্য উদ্গ্রীব হয়ে থাকা এবং অন্য এভাবে কারো সম্পদ ঘাস করা, কারো প্রাণ বিনাশ করা, মিথ্যা বলা, চুগলঘুরি এবং বিভিন্ন ঋণ খেলাফি এবং শরীয়ত কর্তৃক নিষিদ্ধ কাজগুলো সবসময় নাটক সিনেমা এগুলোর মধ্যে ব্যস্ত থাকা, চুরি করা, জুয়া খেলা, মদ্যপান করা এবং অসৎ কাজে লিপ্ত থাকা এবং সুদ ঘুষের লেনদেনের মধ্যে লিপ্ত থাকা এবং পিতা মাতার সাথে অসৎ আচরণ করা এবং পুরুষ হয়েও নারীর বেশভূষা ধারণ করা এবং নারী হয়ে পুরুষের বেশ ধারণ করা এবং ইত্যাদি কাজের কারণে আল্লাহ পাক বান্দাকে এই দারিদ্রতার মধ্যে লিপ্ত করিয়া দেয়।
আচ্ছা,
এবং সে সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 25তম পারা সূরা আশ-শুরার 30নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, কানসুল ঈমান থেকে অনুবাদ। আর তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে যা তোমাদের হাতগুলোই উপার্জন করেছে এবং অনেক কিছুই তো তিনি ক্ষমা করে দেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সৈয়দ মুফতি মুহাম্মদ নঈমুদ্দিন মোরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাই এই আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন যে দুনিয়ায় যে কষ্ট বিপদাপদ মুমিনদের সামনে চলে আসে বা মুমিনরা এই কষ্টের সম্মুখীন হয় তা অধিকাংশ তার গুনাহের কারণে হয়ে থাকে এবং তার মধ্যে আল্লাহ পাক তাকে এই বিপদের মধ্যে লিপ্ত করিয়ে তার গুনাহের কাফফারা করিয়ে দেয়। তাহলে এ থেকে বোঝা যায় যে মানুষ যখন বিপদ আপদের সম্মুখীন হয় তাহলে বোঝা যাবে তার বিপদটা আসার কারণ হচ্ছে সে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। দারিদ্রতার মধ্যে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে সে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। চুরি করা, জেনা, ব্যবিচার, উলঙ্গপনা, বেহায়াপনা, নাটক সিনেমার মধ্যে ব্যস্ত থাকা, অন্যের সম্পদ গ্রাস করা, এতিমদেরকে তাদের সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা, এই সমস্ত অপকর্মের কারণে আমাদের উপর দারিদ্রতা অনেক পরিমাণে দীর্ঘায়িত হয়ে থাকে। সেজন্য দারিদ্রতা থেকে নিষ্কৃতির জন্য, লাভের জন্য আমাদের উচিত এই সমস্ত মন্দ কাজগুলো পরিহার করা।
আচ্ছা,
কারণ এগুলোর মধ্যে লিপ্ত থাকতে থাকতে কলপটা এমন হয়ে যাবে, যেটার হাদিসের মধ্যে রয়েছে মানুষের বডির মধ্যে এমন একটা অঙ্গ রয়েছে যেটা পরিশুদ্ধ হলে পুরো বডিটাই পরিশুদ্ধ আর যেটা কুলসিত হলে পুরো বডিটাই কুলসিত। যে ওয়ামা হিয়া, এটা কি? বাহুয়াল কাল, সেটা হচ্ছে কলপ অন্তর। এটা কুলসিত হলেই আপনি যতই কিছু করেন না কেন, যতই ভালো খাবার আপনি আহার করেন, কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না এটার কারণে। আর এটা পরিশুদ্ধ হলেই আপনি কম খাবার খান, আপনি সামান্য খাবার খেলেও সেটার মধ্যে আপনি পরিতৃপ্ততা লাভ করবেন, ইবাদতের মধ্যে স্বাদ আসবে। এখন সারা রাত ইবাদত করি তারপরও স্বাদ লাগে না, ভালো ভালো খাবার খাই তারপরও স্বাদ পাই না, এই গুনাহের কারণে, এটা পরিশুদ্ধ না হওয়ার কারণে।
আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে পানা দান করুক। দর্শক, অনেকেই আমরা এমন আছি যে রমজান মাসে আমরা অনেকে এমন ব্যক্তি আছে যারা কোনো কাজ নেই, যাদের অবসর, তাই তারা নাটক সিনেমা দেখে ইত্যাদি এরকম গুনাহে ভরা জিনিসগুলো দেখে রমজানের সময়টা অতিবাহিত করে থাকেন। তো তাদের জন্য এই জিনিসটা, এই আমাদের ইকরাম বাপুর মাদানীফুলটা অনেক গুরুত্বপূর্ণ যে গুনাহের কারণে অভাব আসে। এমনিতে রমজান মাসে একটি গুনাহ 70 গুনার বরাবর, একটি গুনাহ, একটি অন্যায় কাজ করা তো হচ্ছে 70 গুনাহের 70টি এটির ইয়াটা বেড়ে যায়। অর্থাৎ তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের সম্মান করার তৌফিক দান করুক। যে অনেকে যারা এই অভ্যাসের মধ্যে আছেন তাদের উচিত সেই অভ্যাস থেকে ফিরে আসা এবং নিজের সময়টাকে আপনি আল্লাহ এবং তার রসুলের কাজের মধ্যে, জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, কোরআনে পাক তেলাওয়াতের মধ্যে, দরুদে পাক পাঠ করার মধ্যে, ধর্মীয় কিতাব পড়ার মধ্যে, নেকির কাজ করার মধ্যে, এটি অতিবাহিত করুন। ইনশাল্লাহ আপনার রমজান আপনার জন্য মোবারকময় হবে এবং সেই রমজান এই রমজান মাসটি আপনার জন্য কাল কেয়ামতের দিন নেকির একটি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। জি বাপু,
এবং হাদিসের মধ্যে কানজুল উম্মার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, বিপিয়া নবী ইরশাদ করেন অপকর্ম থেকে দূরে থাকো, কেননা ছয়টি ক্ষতি এর মধ্যে বিদ্যমান।
আচ্ছা,
তিনটি হচ্ছে ইহকালীন, তিনটি হচ্ছে পরকালীন।
জি,
ইহকালীন তিনটি হচ্ছে এর কারণে চেহারার উজ্জ্বলতা নিঃশেষ হয়ে যায়
অপকর্মের
গুনাহের গুনাহের কারণে এবং অভাব সৃষ্টি হয়ে যায়।
আচ্ছা,
আপনি যতই কিছু করেন, এত আয় করেন, তারপর অভাব।
আচ্ছা বাবু, এখানে একটি বিষয়, অনেকের প্রশ্ন এমন আসতে পারে যে অভাব মানেই তো হচ্ছে দরিদ্র, মানে হচ্ছে যে আমরা মনে করি যে খাবার পাচ্ছি না, ঘর নাই, গরিব আমার সবসময় অভাবের মধ্যে আছি, এটাকে মনে করে। তো এখন অনেক এমন ব্যক্তি আছেন যে অনেক সম্পদ থাকার পরে এরা অভাবে
আছে,
যে অনেকে খাবার খেতে পাচ্ছেন না, ওনার যে ডায়াবেটিস, ওনাকে ডাক্তারের খাবারগুলো নিষেধ করেছেন, সেটা তো বরকত শূন্যতার একটি কারণ, তাই না? এরকম নয়,
এরকমও রয়েছে। এবং অনেকের হার্টের সমস্যা,
জি,
আপনি অনেক বড় গরু নিয়ে আপনি কোরবানি করেছেন কিন্তু এক টুকরা চেয়ে দুই টুকরা নিতে পারতেছেন না,
পারছেন না,
তাহলে এই যে বঞ্চিত হওয়া, এই জন্য কারণ নিয়ামত, যে আমরা প্রথমেই বলেছি নিয়ামত যখন চলে যাবে তখন সেটা আর ফিরে আসবে না, সেজন্য নিয়ামত থাকা অবস্থা আল্লাহ শুক্রিয়া আদায় করা এবং আল্লাহর কাছ থেকে পানা চাওয়া, প্রার্থনা করা, আল্লাহ এমন রোগ দিও না যে রোগের কারণে আমি এরকম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই। ক্ষতিগ্রস্ত দ্যাট মিন্স আমার ক্ষেত্রে,
জি,
যে আমি এরকম অবস্থা যে সিচুয়েশন যেন না হয় যে সবাই আহার করবে আর আমাকে চুপ করে থাকতে হবে,
জি,
এমন রোগ দিও না যে রোগের কারণে মানুষ সবাই সুস্থ হয়ে ঘরে ফিরবে, আমাকে মেডিকেলের মধ্যে কাতরাতে হবে, এমন রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করা উচিত, সবসময় চাওয়া উচিত। আর অন্য কোনো ব্যক্তি যখন অভাবে যখন পড়ে যায়, যখন সে রোগাক্রান্ত হয়, তখন তাকে নিয়ে উপহাস না করা,
জি,
অনেকে রয়েছে এগুলোতে আমি তাকে বলেছি এরকম না করার জন্য, আমি দেখো আমি কত সুস্থ রয়েছি, সবল রয়েছি, তো আমি সুস্থ সবল কতক্ষণ, যে আল্লাহ তাদের নারাজ হয়ে যায় তখন আমাকে চলে যেতে হবে। এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে আমরা আহার করছি, আমার পাশে একজন হতদারিদ্র হাত পেতেছে, আমরা তাদেরকে কিছু দিই না, কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখা দরকার বাপু, কারণ আল্লাহ পাক আমাকে এখন সম্পদ দিয়েছে, যদি এমন হয়তো কালকে হয়তো তার জায়গায় হয়তো আমাকেও যেতে হবে, হতে পারে এরকম। সেই জন্য একটু চিন্তা করা দরকার, ডিপে চিন্তা করা দরকার, যে আল্লাহ পাক আমাকে যে সম্পদের মালিক বানিয়েছেন সে আল্লাহ চাইলে আমাকে কালকে আবার ফকিরে বানাতে পারে। সেজন্য আমাদের উচিত হচ্ছে ওই হতদারিদ্র যারা রয়েছে, অভাবগ্রস্ত ব্যক্তি যারা রয়েছে, তাদের দুঃখগুলোকে নিজের মধ্যে এনে এগুলোকে অনুধাবন করা, চিন্তা করা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক আমাকে কত সুখে রেখেছেন, যদি তার জায়গায় যদি আমি হতাম। সেজন্য আজকে আপনি যেটা বললেন, ধন সম্পদ রয়েছে, চেহারার মধ্যে উজ্জ্বলতা নেই, আমার অনেক সম্পদ রয়েছে কিন্তু তারপরে অনেকজন অভাব, গরিব যেমন তার অভাব রয়েছে, যে ধনী তার কিন্তু তারও কিন্তু অভাব রয়েছে, ধনী হিসেবে তার ধনীর মতো অভাব, গরিব হিসেবে তার গরিবের মতো অভাব রয়েছে। এবং এর কারণে তৃতীয় নম্বর হচ্ছে বয়স কমে যায়, হায়াতটা তার কমে যায়, এটা হচ্ছে ইহকালীন। আর পরকালীন হচ্ছে এর কারণে আল্লাহ পাকের গজব অবতীর্ণ হয় শাস্তি ওই বান্দার উপর, এবং হিসাব খুব কঠোরভাবে নিবে, হিসাব কিতাব খুব পুঙ্খানুপুঙ্খানু রূপে। এবং তৃতীয় নম্বর, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে।
আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে পানাহ দান করুক এবং আমাদের সব কিছু যেন সহজভাবে হয়, সেই দোয়া আমরা আল্লাহ তাআলার দরবারে করছি। দর্শক, এখন আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টটি আজকে থেকে আমরা নিয়েছি নতুন একটি সেগমেন্ট, সেটা হচ্ছে পাবলিক রিয়াকশন বা শ্রমজীবীদেরকে নিয়ে, যারা অনেক ব্যক্তি এমন আছে, যেরকম আমরা একটি শরী মাসালাতে শুনেছি যে অনেকে কাজের কারণে, চাকরির কারণে রোজা রাখেন না, তো অনেক এমন শ্রমজীবী রয়েছেন যারা শ্রমজীবী যারা শ্রমগুলো দেওয়ার কারণে বা এই কাজগুলো করার কারণে তারা রোজা থেকে বঞ্চিত বা রোজা রাখেন না, তো আমরা আজকে দেখব তাদের থেকে যে তারা আমাদেরকে কি বলছেন। জি,
রমজান 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 রমজান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কত বছর ধরে এই গাড়ি চালান?
আমি প্রায় আপনি 11 বছর করছি আমার এখন চালাতে।
মাশাআল্লাহ, এখন রমজান মাস, তো রমজান মাসে এই গাড়ি চালাতে আপনার কষ্ট হয় না?
না, কষ্ট না, গাড়ি চলাই, ফজর নামাজ পড়ি, বেরোই, তারপরে বিকাল 3টা পর্যন্ত চলাই, মনে 11 মাসের পরে রোজা আসে আল্লাহ রহমতের, সারাদিন রোজা লাগে, তো পরিশ্রম করে চলা যায় না, 3টা পর্যন্ত বন্ধ করে ইফতারের টাইমে ইফতার খুব আনন্দ লাগে, সেজন্য মনে হয় যে একটু আমাদের অনেক ভালো লাগে।
সব রোজা তো ইনশাল্লাহ রাখেন?
জি আলহামদুলিল্লাহ।
আপনার মতো যারা মানে সিএনজি চালায় তা ওদের উদ্দেশ্যে আপনি মাদানী চ্যানেলকে
হ্যাঁ অবশ্যই বলবো, 11 মাস পরে রোজা যখন আসে আমরা সবাইকে বলি, আমি বলি মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে বলছি যে রোজা রাখেন আপনারা, 11 মাস রোজা রাখলে কত একটা সোয়াব, শরীর হালকা হয় এবং আল্লাহ রহমতের একটা ইয়াও মানে রোজা রাখলে অনেক সোয়াব।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম সালাম।
আপনি চেঞ্জ চালান না?
জি আমি চেঞ্জ চালাই।
আপনি কত বছর ধরে চেঞ্জ চালান?
এই 5 বছর ধরে চালাইতেছি।
আচ্ছা এই চেঞ্জ চালাইয়ে রমজানে রোজা রাখতে আপনার কষ্ট হয় না?
কষ্ট হয়, অল্প হয় আর কি।
আর আপনি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত সিএনজি চালান এই রমজান মাসে?
এই সেরিকে বেরোই আর ইফতারের 1 ঘন্টা আগে গাড়ি বন্ধ করে বাসায় চলে যাই।
আপনি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের জন্য মানে কিছু বলবেন?
হ্যাঁ আমি বলি যে সবাই রোজা রাখুক, আল্লাহর কাম করুক, এলেই সব থেকে ভালো হবে।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আপনি কত বছর ধরে এই সিএনজি চালাচ্ছেন?
25 বছর।
আচ্ছা রমজান মাস রোজা রাখেন?
জি। নামাজ পড়ি রোজাতে। কষ্ট হয়, কষ্ট হইল সকালে শেয়ারি খাইয়া নামাজ পড়ে বাইর হই, ইস্তারের আগে বন্ধ করে লাগে।
মাদানী চ্যানেলের উদ্দেশ্য আপনি কিছু বলবেন?
উদ্দেশ্য কি, আপনারা যেভাবে আইসেন এটাই খুশি বা নামাজের কথা ইয়ার কথা জিজ্ঞেসেন, দর্শকরা বলি সবাই ফাঁসক্ত নামাজ পড়ুক, রোজা থাকুক, আমাদের ইসলামের ধর্ম এটা ফাঁসক্ত নামাজ পড়ুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম ভাই।
আপনার নাম?
মোহাম্মদ মামুন।
কত বছর ধরে এই চেঞ্জ চালাচ্ছেন?
দীর্ঘ 5 বছর।
তো এখন তো রমজান মাস, রমজান মাসে রোজা রেখে চেঞ্জ চালাতে আপনার কষ্ট হয়?
রমজান মাসে রোজা রেখে চেঞ্জ কষ্ট হলে আমাদের কষ্ট মনে করি না, এটা আমরা আল্লাহর কাজ করি, ফরজের কাজ করি, আমরা কষ্ট হলে কষ্ট মনে করি না। আমরা চাই যে রোজা রাখার জন্য আল্লাহ তারা তবিক দিক আমাদের সবাইকে চেঞ্জ চালা তারা আছে বাইরে সবাইকে রোজা রাখার জন্য। আমার পক্ষে তো আমি বলতেছি মোহাম্মদ মামুন, সবাই রোজা রাখুন, সারা বছর খাই, আমরা 1 মাস না খেলে আল্লাহর ইবাদতে রোজা রাখলে আমরা কোনো কষ্ট কষ্ট মনে করব না।
আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি চেঞ্জ ছাড়া?
আমি সকালে বেরিয়ে ফজর বেরিয়ে বাসা যাই, ইফতার আগে বাসা যাই, ইফতারের পরে নামাজ কালা পরে ভালো বাইরে হবো নালে বাসা থাকি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আপনাদের।
সালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
রমজান 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 রমজান।
মাশাআল্লাহ। দর্শক অনেকে এমন আছেন যে অনেক সিএনজি যারা চালান, অনেক এমন ব্যক্তি আছেন যারা রোজা রাখেন না, বলেন যে পানির পিপাসা লাগে, তো তাদের আমি বলবো যে এখানে যারা যে ভাইদেরকে আপনারা দেখেছেন তাদের থেকে আপনারাও শিক্ষা গ্রহণ করুন। তারা কষ্ট করছে, কষ্ট করার সাথে সাথে আপনারা রোজাও রাখছে, তো আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা রোজা রাখুন যতই কষ্ট হোক। যদি আপনার অর্থাৎ কষ্ট বেশি হয় তাহলে আপনি একটু কম চালাবেন, রাত্রের দিকে চালাবেন, বা যে কোনো প্রকার রুজির মালিক আল্লাহ, যে কোনোভাবে আপনাকে রুজি আল্লাহ তাআলা দান করবেন, যেটা আপনার নসিবের মধ্যে আছে যে জিনিসটা সেটা আপনার কাছে চলেই আসবে। তো তাই অনুরোধ হচ্ছে যে রমজানের রোজা কখনো অর্থাৎ ছাড়বেন না, রোজা অবশ্যই রাখবেন। দর্শক আমরা এখন একটি আমাদের রমজান ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা একটি নাতে পাক শুনব ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি মহাশান মর্যাদা তোমার, কি মহাশান মর্যাদা তোমার, কি মহাশান মর্যাদা তোমার, হয়নি ভবে কেহ উপমা তোমার, হয়নি কেহ ভবে উপমা তোমার, এ পৃথিবীতে ধনী হোক বা গরীব, এ পৃথিবীতে ধনী হোক বা গরীব, পেয়েছে সকলে দক্ষিণা সকলে দক্ষিণা তোমার, কি মহান শান মর্যাদা তোমার, কি মহান শান মর্যাদা তোমার, পীরে যায়নি কেহ খালি
নিহাতে তোমার দরবার থেকে পীরে যাইনি গরিব খালি হাতে পীরে যাইনি গরিব খালি হাতে প্রিয় নবী অঢেল খাজানা তোমার প্রিয় নবী অঢেল খাজানা তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার বাদশাহ বাদশাহি হয়ে গেল সে হে নবী গোলাম হলো মুস্তফা তোমার যে গোলাম হলো মুস্তফা তোমার কি মহান শান মর্যাদা তোমার হয়নি কেহ পাবে উপমা তোমার সারা পৃথিবী চাই খোদাকে পেতে সারা পৃথিবী চাই খোদাকে পেতে হে নবী চাই তোমায় খোদা তোমার হে নবী চাই তোমায় খোদা তোমার কি মহান শান মর্যাদা তোমার হয়নি ভবে কেহ উপমা তোমার হোকে ভুবনে হোকে ভুবনে মহাশরের মাঠে হোকে ভুবনে মহাশরের মাঠে সর্ব অধি দয়া তোমার সর্ব অধি দয়া তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার হয়নি কেহ সৃজন ভাবে উপমা তোমার শয়তান কি ভাবে কেড়ে নিবে ঈমান শয়তান কি ভাবে কেড়ে নেবে ঈমান তাও আবার হে নবী দেয়া তোমার তাও আবার হে নবী দেয়া তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার হয়নি ভবে সৃজন উপমা তোমার আমার পুণ্যে চেয়ে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পুণ্যে চেয়ে পাপ অধিক আমার পুণ্যে চেয়ে হলো পাপ অধিক সর্ব ও অধিক দয়া তোমার সর্ব অধিক দয়া তোমার কি মহান শান মর্যাদা তোমার কি মহান শান মর্যাদা তোমার হয়নি সৃজন ভবে উপমা তোমার কি মহান শান মর্যাদা
মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দর নাতে পাক শুনেছি। এখন আমাদের আরেকটি সেগমেন্টের সময় হয়েছে, যেটি আমরা শেষে আমাদের লেখক ভাইয়ের কাছ থেকে শুনি। সেই সেগমেন্ট আমরা এখন শুনব। জি, চালিয়ে দিন।
কিছু লোক অনেক সময় পছন্দ হয় না। উদাহরণস্বরূপ, কেউ নতুন চাকরিতে এসেছে, চারজন পুরাতন ছিল, তাদের এই লোকটিকে পছন্দ হলো না। এখন তাকে সামনে অগ্রসর হতে দিবে না, তাকে সামনে বাড়তে দিবে না। এখন জনাব অভিযোগের উপর অভিযোগ, এই প্ল্যানিং সেই প্ল্যানিং, তার ভুল ত্রুটি, এমনকি দূরবীন লাগিয়ে দিয়েছে তার উপর। উঠে কখন, ঘুমায় কখন, জাগ্রত হয় কখন, বসে কখন, হাঁচি দেয় কখন, ভাই দূরবীন আপনি যার উপরই লাগিয়ে দেন না কেন, আমাদের মধ্যে এমন কেউ নেই। আল্লাহর কসম, আমি আমার উদাহরণ দেই, যদি আমার উপর পাঁচজন ব্যক্তি লাগিয়ে দেন, প্রতিদিন 200 ভুল আমার বের করবে। কারণ আমি মানুষ, ভুল ত্রুটি থেকে নির্দোষ কেউ নেই। কিন্তু যদি প্ল্যানই করেন এই ব্যক্তির চাকরি বাতিল করতেই হবে, সে আমার সামনে কথা বলেছে, সে আমাকে উচ্চ আওয়াজে উত্তর দিয়েছে, আমার সামনে অভদ্রতা দেখিয়েছে, হয়ে গেছে ভুল, কিন্তু এখন চাকরি থেকে বাতিল করা, অযথা কাউকে অপমান করা আর তাকে বাতিল করার উদ্দেশ্যে এমন করা, একটু বুঝুন তো, পিছনে তার পুরো ফ্যামিলি থাকে, অনেক সময় পুরো ফ্যামিলিতে এই ব্যক্তি একা উপার্জনকারী হয়। আজকের যুগে চাকরি পাওয়া সহজ নয়। তুমি চাকরি ঠিক করে দেওনি কারো, কিন্তু প্ল্যান করে কাউকে বের করে দিলে, কখনো চিন্তা করেছেন এটা কত বড় কষ্ট আজকের যুগে? কেননা শয়তানের কুমন্ত্রণা প্রভাবিত হয়ে যায়। বাস এখন আমি বুঝাবো আমি কে। আপনি রিপোর্টে এমন তৈরি করেছেন, মালিক বলবে বাতিল করো, মানুষটা আসলেই ভালো না, কিন্তু সে রিপোর্ট তৈরি ব্যক্তি, চিন্তা করুন এটা সততার ভিত্তিতে নাকি শত্রুতার ভিত্তিতে, চিন্তা করুন। কেননা ওই পুরো ফ্যামিলি যখন রাতে কান্না করবে, ওই বাচ্চা যখন রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাবে, অথবা তার পিতার কষ্ট দেখবে, এটা এমন অভিশাপ, অভিশাপ দেওয়ার জন্য হাত উত্তোলন করার প্রয়োজন হয় না। আল্লাহ দেখছেন তুমি কাকে নিচু করেছ, তুমি কাকে অপমান করেছ। জীবন এমনভাবে অতিবাহিত করো যাতে হাত ধরে রাখতে পারো। একটি এলাকায় একজন ব্যক্তির বড় দোকান ছিল, বিভিন্ন ধরনের জিনিস ও চাল ইত্যাদি তার দোকানে ছিল। আর ওই এলাকায় ভ্যান গাড়িওয়ালা ছিল একজন, যে শাকসবজি বিক্রি করতেন। আচ্ছা, যখন কোনো গরিব ব্যক্তি দোকানে যায়, মালিক বলতো কোনো কম হবে না, নিলে নাও, মালিক কম করতোই না। আর ওদিকে সে ভ্যান গাড়িওয়ালার কাছে যায়, ভ্যান গাড়িওয়ালা 5 টাকা ডিসকাউন্ট দিয়ে দিত, 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিত। লোকেরা বলতো ভাই সে এত বড় দোকানের মালিক, 1 টাকা কম করে না, গরিবদের দেখো ভ্যান গাড়িওয়ালা 5-10 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয়। সে দোকানের মালিকটি মৃত্যুবরণ করেন, ভ্যান গাড়িওয়ালাকে বলে আলু দাও, সবজি দাও, তখন সে কম করে না আর আগের মতো ডিসকাউন্ট দেয় না। আরে অদ্ভুত ব্যক্তি, তুমি তো গতকাল ডিসকাউন্ট দিচ্ছিলে, আর ওদিকে ওই দোকানদার তো মালিক ছিল, যে কৃপণ ছিল, সে মারা গেছে। তখন ভ্যান গাড়িওয়ালাটি বলল, সে মালিকটিকে মন্দ বলো না, ডিসকাউন্ট আমি দিচ্ছিলাম না, এই মালিক যে আমাকে বলেছিল তুমি গরিবদেরকে সস্তায় দিও, টাকা আমার থেকে নিয়ে নিও, নিজে খারাপ হতে থাকে, গরিবদেরকে সস্তায় দিত, নিজে লোকদের সামনে খারাপ ছিল কিন্তু গরিবদেরকে সস্তায় দিয়ে দিত। লোকেরা তাকে সারা জীবন মন্দ বলতে থাকতো, কিন্তু কখনো সে এটা বলেনি তোমাকে যে এলাকায় ভ্যান গাড়িওয়ালা সস্তা দিচ্ছে সে আমার কারণে দিচ্ছে। আমার জিব্বা দিয়ে আমি আমি বের হতেই থাকে, আমি করি আমি করি আমি করি। আল্লাহ তাআলার নেক বান্দারা আমি বলতো না, সবসময় নিজের নেকিগুলোকে গোপন করতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আমিন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ শুনেছি, যেটি হচ্ছে নিজের আমলকে গোপন রাখা। আজকে আমরা আমাদের কোনো আমল করতে গিয়ে সেটাকে আমরা মানুষের সামনে বেশি প্রচার করি যে আমি এটা করেছি আমি সেটা করেছি, কিন্তু আমাদের উচিত নেকি করে ভুলে যাওয়া, গুনাহ করে মনে রাখা, যাতে আমাদের অহংকার না আসে। এবং আরেকটি বিষয় আমরা আজকে শুনেছি যে কারো পিছনে লেগে থাকা। দেখুন, কারো পিছনে যদি আমি লেগে থাকি, আমার পেছনে আল্লাহ তাআলা আরও কিছু মানুষকে লাগিয়ে দেবেন। তো তাই আমাদের উচিত কারো পিছনে না লাগা, তা মানুষকে সহজতা করা, মানুষকে সহজ করা, মানুষের জন্য আসান করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, আমাদের অনুষ্ঠানের আর কয়েকটা মিনিট আছে, আমরা ইকরাম বাপুর কাছ থেকে দু এক মিনিটের মধ্যে একটা মাদানি ফুল শুনে ইনশাআল্লাহ শেষ করব।
আমাদের উচিত হচ্ছে যে যে আমরা রিজিকের জন্য অনেক দৌড়াদৌড়ি করি। সহিহ ইবনে হাব্বানের মধ্যে রয়েছে যে রিজিক মানুষকে ওইভাবে খুঁজে যেভাবে মৃত্যু তাকে খুঁজে থাকে।
আচ্ছা,
মৃত্যু যেমন ওই মানুষের পেছনে পেছনে রয়েছে, রিজিকটাও তার পেছনে পেছনে রয়েছে।
মৃত্যু যেরকম আসবে, রিজিকও তার জন্য
আসবে। সেজন্য দৌড়াদৌড়ি না করে, রিজিক অন্বেষণ না করে, রিজিকটা কীভাবে বৃদ্ধি করা যায়, অভাবটা কীভাবে দুর্বৃত্ত করা যায়, সেদিকে লক্ষ্য রাখা দরকার। সেজন্য প্রথমত যে পিতামাতা আত্মীয় স্বজনদের সদ্ব্যবহার করা এবং চাস্তের নামাজ আদায় করা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে চাস্তের নামাজ কীভাবে আদায় করতে হয় সেগুলো প্র্যাকটিক্যালি শেখানো হয়, এবং এটি একটা পরীক্ষিত আমল যে চাস্তের নামাজ আদায় করার দ্বারা রিজিকের মধ্যে বরকত লাভ হয় এবং অভাব দূরীভূত হয়ে যায়। এবং সাথে সাথে সদকা দেওয়ার দ্বারা রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। এবং সাথে সাথে মসজিদে যখন আজান দেওয়া হয় বা আজানের পূর্বেই সেখানে মসজিদের মধ্যে পৌঁছে যাওয়া, এটাও রিজিক বরকতের একটা মাধ্যম। এই নেক আমলগুলো আমরা করতে থাকি এবং ইনশাল্লাহ রিজিক আমাদের বাড়তে থাকবে, দারিদ্রতা দূরীভূত হয়ে যাবে
ইনশাআল্লাহ। দর্শক, আমরা অনেক মাদানী ফুল শুনেছি এবং আমাদের উচিত যে রিজিক বৃদ্ধি হওয়ার সেই কাজটা আমরা যেন করতে থাকি। আরেকটি, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া আমাদেরকে ওজিফা দিয়েছেন, যারা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার মুরিদ আছেন তারা হয়তো এই ওজিফাটা বলেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এটি যদি কেউ সকাল এবং সন্ধ্যা 100 বার করে পাঠ করে, তাহলে ওই ব্যক্তি দুনিয়াতে উপবাস থাকবে না, সে ক্ষুধার্ত থাকবে না, আর কবরের মধ্যে তার কোনো ভয়ভীতি থাকবে না, আর কিয়ামতের দিন তার কোনো পেরেশানি থাকবে না। তো আমাদের উচিত যাদের রিজিকের সমস্যা, রিজিক নিয়ে টেনশন, তারা যেন আমরা এই ওজিফাটা পড়ি। এবং সাথে সাথে আমরা যেন মা বাবার জন্য দোয়া করি। বলা হচ্ছে যে যদি মা বাবার জন্য দোয়া করা কেউ ছেড়ে দেয়, তাহলে তার অভাব আসে। আমরা আমাদেরকে একটু চেক করি, আমরা কি নিজেদের মা বাবাকে মা বাবার জন্য দোয়া করি নাকি করি না। আচ্ছা, এরকম অনেক রয়েছে, যেমন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া ফয়জানে সুন্নাতের মধ্যে দারিদ্রতার 44টা কারণ লিখেছেন। তো আপনাদেরকে অনুরোধ জানাবো, সেই ফয়জানে সুন্নাত কিতাবটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislam.net থেকে সংগ্রহ করে সেই কিতাবটি অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত।